wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillahi Rabbil Alameen, wa salatu wa salamu ala Sayyidil Mursaleen. Amma ba'ad, fa'audhu billahi minash shaitanir rajeem. Bismillahir Rahmanir Rahim. As-salatu was-salamu alayki ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu was-salamu alayki ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah. প্রিয় ইসলামী ভাইরা, আর মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আরো একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে তার সম্পর্কে শ্রবণ করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি একবার দরুদ পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান শিডিউল অনুযায়ী হয়ে থাকে, টপিকের উপর আলোচনা করি। আজকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল একটা টপিক নিয়েছি আমরা, সেটা হচ্ছে যে মডার্ন লাইফ ও ইসলাম। জি, আজ আমরা আমাদের লাইফ স্টাইলকে কিভাবে লিড করছি আর ইসলাম আমাদেরকে কি বলছে ইনশাআল্লাহ আজ্জাবাজাল, সে সম্পর্কে আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব। শুনুন, আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি তিলাওয়াতে কুরআনে পাকের মাধ্যমে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العظيم.
ما شاء الله مرحبا. جي مدني سيرة دشك بندو عبد الشكل আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে শুরু করে দিয়েছি। আসুন, যে যেখানে বসে আছেন, আমরা এখন নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। তো ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং যা আমাদের ফুল আলোচনা করা হবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলাম ভাইয়ের নিকট তা পৌঁছে দিব। আসুন, এখন নাতে পাক হবে, আমরা নাতে পাকের মধ্যেও মনোযোগ সহকারে শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
صلي على رسولنا صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على حبيبنا صلي على محمد خوف نرك رضا زرا تو تو ہے عبد مصطفیٰ خوف نرك رضا زرا تو تو ہے عبد مصطفیٰ تیرے لیے امان ہے، تیرے لیے امان ہے، تیرے لیے امان ہے، صلی علی رسولنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم زہِ عزت و اعتلائے محمد کہے عرش حق زیر پائے محمد زہِ عزت و اعتلائے محمد زہِ عزت و اعتلائے محمد کہے حق زیر پائے محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم مکہ عرش ان کا فلک فرش ان کا مکہ عرش ان کا فلک فرش ان کا ملک خادمان ملک خادمان سرائے محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم زہِ عزت و اعتلائے محمد خدا کی رضا چاہتے ہیں دو عالم خدا کی رضا چاہتے ہیں دو عالم اور خدا چاہتا ہے خدا چاہتا ہے رضائے محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم خدا کی رضا چاہتے ہیں دو عالم خدا کی رضا چاہتے ہیں دو عالم خدا چاہتا ہے خدا چاہتا ہے رضائے محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ عليه وسلم ولسوف يعطيك ربك فترضى ورفعنا لك ذكرك خدا کی رضا چاہتے ہیں دعا عالم خدا کی رضا چاہتے ہیں دعا عالم خدا چاہتا ہے خدا چاہتا ہے رضا محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم ظہیر عزت و اعتلاء محمد عجب کیا اگر ہم فرمائے محمد عجب کیا اگر رحم فرمائے ہم پر خدائے محمد خدائے محمد برائے محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم رضا پل سے اب وجد کرتے پل سے اب وجد کرتے گزرے کہ رب کہے رب سلم کہے رب سلم صدائے محمد صلی اللہ علیہ وسلم علیہ وسلم صلی اللہ علیہ وسلم ظہیر عزت و اعتلاء محمد کہے عرش حق زیر پائے محمد ظہیر عزت و اعتلاء محمد ظہیر عزت و اعتلاء محمد کہے عرش حق زیر پائے محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم
سبحان اللہ سبحان اللہ ماشاء اللہ এই কালামে পাকের মধ্যে হয়তো বা অনেকের বুঝে আসেনি, আমি একটি একটি শের ব্যাখ্যা করছি যার সম্ভব কিছুটা এরকম যে আমার আমির ভাই পড়েছে যে খোদা কি রাজাই চাহতা হে দো আলম খোদা চাহতা হে রাজাই মোহাম্মদ, অর্থাৎ পুরো দুনিয়া চায় যে খোদার সন্তুষ্টি কিন্তু আমার খোদা চায় যে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। তো যারাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে পারবে তারাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে, তা আমাদের উচিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা। তো আসুন মাদাই চ্যানেল দর্শকবৃন্দ আমরা আমাদের বিষয়ের দিকে যাব, মুবাল্লিগ দাওয়াত ইসলামী আমাদের অনুষ্ঠানে এসেছে মিরাজ ভাই, ইনশাআল্লাহ আজওয়াজাল ওয়ান থেকে মাদানী ফুল নিব। আজকে আমরা বিষয় বলেছি যে মডার্ন লাইফ ও ইসলাম, আমরা আমাদের লাইফকে কিভাবে পরিচালনা করছি এবং ইসলাম আমাকে কি বলে সেই ব্যাপারে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা মাদানী ফুল শ্রবণ করব। প্রথমত আমি বলতে চাই যে আজকে আমরা মিরাজ ভাই, আজকে আমরা আধুনিকতার নাম দিয়ে ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। অর্থাৎ আধুনিকতা, আলট্রা মডার্ন হতে হবে আমাকে, আমাকে এক্সট্রা মডার্ন হতে হবে, আমাকে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেই কারণে ইসলাম আমাকে যা বলেছে তা আমি মানি বা না মানি, ইসলাম আমাকে যা বলেছে তা থেকে আমি দূরে সরে যাই বা না যাই, মানুষ যাতে আমাকে বাহবা দিক, এই জন্য আমি মডার্ন লাইফকে এমন করে ফেলেছি যে ইসলামের গণ্ডির মধ্যে আমি আর নেই। তো
আসলে আমরা আজকে আমাদের নিজেকে যদি দেখি, তাহলে আমরা পশ্চিমা যে কালচার গুলো আছে ফ্যাশন কে আমরা আঁকড়ে ধরেছি। সাধারণত এটি বাংলাদেশে আমাদের এই যে ফ্যাশনের যে একটি কৌতূহল, একটি ডিজাইনের কৌতূহল, এগুলো আসলে 2000 সালের পর থেকে আমাদের বাংলাদেশে এগুলো বেশি সচরাচর দেখা যাচ্ছে। তো আসলে এখন মানুষ যে আলট্রা মডার্ন হয়ে যাচ্ছে, মডার্ন লাইফ নিয়ে চলাফেরা করছে, তারা মনে করে এই লাইফটা তাদের জন্য অনেক একটি সুন্দর জীবন বয়ে নিয়ে আসবে। সুন্দর যত স্মার্ট হতে পারবে তত তার দিকে দুনিয়া ঝুঁকে পড়বে। আসলে আমরা 1400 বছর আগে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের যে সকল সুন্নত রয়েছে তা থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু আমরা মনে করছি আমাদের এই এখন যে আমরা স্টাইলের উপর আমরা চলার চেষ্টা করছি সেটা আমার জন্য একটি ভালো কিছু নিয়ে আসবে, অথচ আমরা ভুল পথে যাচ্ছি এবং ভুল কাজ করছি সেটা আমাদের একেবারেই মনের মধ্যে
ভালো কিছু নিয়ে আসবে বলতে মানে এখানে আমাকে লোক বাহবা দিবে, এটাই হচ্ছে
বড় কথা।
আপনি যদি ইসলামী শরিয়াত মোতাবেক আপনি পোশাক আশাক পরেন, আপনাকে মানুষ তেমন পাত্তা দিবে না, আপনাকে বলবে যে আপনি ব্যাকডেটেড হয়ে গেছেন।
জি, এখন এই ব্যাপারে দেখেন আমরা কি করতেছি কি করতেছি না, এগুলো তো আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে সূরা আলী ইমরানের আয়াত 30 এর মধ্যে ইরশাদ করতেছেন আল্লাহ তাআলা, যেদিন প্রত্যেককে যে ভালো কাজ করেছে তাও উপস্থিত পাবে এবং যে কোনো মন্দ কাজ করেছে তাও উপস্থিত পাবে,
আল্লাহ আল্লাহ
ও উপস্থিত পাবে, সেদিন কামনা করবে হাই যদি আমার এবং সেটার মাঝখানে দূর ব্যবধান থাকতো, এবং আল্লাহ তোমাদেরকে আপন শাস্তি থেকে ভয় প্রদর্শন করছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি দয়াদ্র। তো এই দেখেন আল্লাহ তাআলা এখানে কোরআন কারীমের মধ্যে বলে দিচ্ছে যে ভালো কাজ করবে সেটাও উপস্থিত হবে, যে খারাপ কাজ করবে সেটাও উপস্থিত হবে, এবং সেদিন আফসোস করতে থাকবে যে আমার মধ্যে যদি এগুলো ব্যবধান থাকতো। অর্থাৎ ভালো কাজ যে করবে সে তো আলহামদুলিল্লাহ, খারাপ কাজ যে করবে সে বলবে হায় আমার যদি একটা ব্যবধান থাকতো। দেখেন তো আমরা এখন এই জিনিসটাকে মানতে চাই না যে আজকে আমি যে খারাপের পথে চলে যাচ্ছি বা এই লোক দেখানো কাজের মধ্যে আমি নিজেকে অংশগ্রহণ করতেছি, প্রতিযোগিতামূলক এই কাজের মধ্যে নেমে গিয়েছি, পরবর্তীতে সেটা আমার জন্য সুফল বয়ে আসবে না। সুফল কোনটি বয়ে আসবে পরবর্তী আয়াতে আমাকে বলতেছে, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, হে মাহবুব আপনি বলে দিন হে মানবকুল যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও,
সুবহানাল্লাহ,
আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তো আল্লাহ তাআলাকে যদি কেউ আমরা ভালোবাসি তাহলে বলতেছে আল্লাহ তাআলা অনুগ্রহ করতে চলে আসার জন্য। আর আপনি একটু কালামের একটু আগে স্বর একটা ভেঙে দিয়েছেন যে আল্লাহকে রাজি করানোর জন্য সকল মাখলুকাত কি অস্থির হয়ে আছে, কিন্তু আল্লাহ চাইতেছে কার রেজা, তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে হে মাহবুব আপনি বলে দিন হে মানবকুল যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে অনুসরণ করার ব্যাপারে এখানে তাগিদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে মডার্ন লাইফ আমরা যেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি সেটা ইসলাম আমাদেরকে সেটার উৎসাহ দিচ্ছে কি ব্যাপারে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সুন্নতের উপরে দায়ম এবং কায়েম থাকার ব্যাপারে। আমরা আসলে আপ টু বটম যদি আমরা হিসাব করি, আজকে আমরা এই যে আলট্রা মডার্ন যেটা নিয়ে আসছি আমাদের স্টাইল লাইফের মধ্যে নিয়ে আসছে স্টাইলিশ, আমরা এটা ব্যবধান এখানেই রয়েছে যে সুন্নতের উপর আমল করা, যে আজকে আমি চুল রাখা থেকে শুরু করে পায়ে জুতা পরা পর্যন্ত আমরা কিন্তু সুন্নতকে ভুলে যাচ্ছি, একেবারে ভুলে যাচ্ছি। আমাদের চলা চরিত্র পোশাক আশাক সব সুন্নত মোতাবেক হওয়া দরকার ছিল, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদেরকে এটাই উৎসাহ দিচ্ছেন যে সবসময় সুন্নতের উপর চলার জন্য, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী যখন যে আমরা কাপড়টা পরতে পারবো পরিধান করা সেটাই উত্তম, কিন্তু আমরা আজকে সামর্থ্যের বাইরে চলে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা আজকে মডার্ন লাইফকে আপনানোর জন্য, এটাকে আমাদের শরীরের মধ্যে লাগানোর জন্য আমরা আজকে যে কোনো ব্যবস্থাই আমরা গ্রহণ করতেছি, অর্থাৎ গুণাপূর্ণ যে কাজ সেটা আমরা করছি। কেন করছি দেখেন, আমি আজকে একটি এই প্রযুক্তির সাথে চলার জন্য, এই অবস্থানে থাকার জন্য, আর নিজেকে স্মার্ট হিসাবে গড়ে তোলার জন্য আমাকে আমাকে অনেক অর্থ খরচ করতে হবে, আমাকে সুন্দর সুন্দর জিনিস পড়তে হবে, এবং এই জিনিসটা পড়ার জন্য আমাকে অর্থ সঞ্চয় করতে হবে। এখন আমি কিছু করি বা না করি আমাকে তো স্মার্ট হয়ে চলতেই হবে, আর এটা হওয়ার জন্য আমি অনেক সময় গুনাহের পথে নিজেকে নিয়োজিত রাখি। কিন্তু আমি যদি আজকে সাদা সিধা জীবনযাপন করতাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত উপর আমল করতাম, যে যে যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী যদি আমি কাপড় পরতাম, তাহলে আজকে আমার গুনাহতে নিজেকে কি করতে হতো।
আপনি বলছেন যে সাদা সিধা জীবনযাপন, সুন্নতের উপর আমল, এরপর আপনার এই যে সুন্নতি লিবাসের কথা বলছেন আপনি, তো আমি সুন্নতি লিবাস পড়লে তো আমি চাকরি পাবো না, তো সুন্নতি লিবাস কিভাবে পরবো আমি?
আসলে আমাদেরকে আজকে দেখেন সকল জায়গায় কর্মস্থানে কিন্তু আমাদের জন্য একটা অবস্থা হয়ে গিয়েছে যে সুন্নতি লিবাসকে তেমন একটি প্রায়োরিটি দিচ্ছে না। এটা আমাদের ইসলাম থেকে ইসলামী বুনিয়াদি শিক্ষা যেগুলো আছে, বেসিক শিক্ষা যেগুলো আছে, এইগুলো থেকে আমরা অনেক দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা এগুলোকে ডিগ্রেস করছি, ইগনোরেট দিকে নিয়ে যাচ্ছি। তো আসলে আমাদের উচিত যা আমাদের প্রত্যেকের জায়গায় সুন্নতি লিবাস আপ্যায়ন করার, এটাকে তুলে ধরার জন্য আসলে আমাদেরকে সব জায়গা থেকেই ফ্যাসিলিটিসটা দিতে হবে। একটা জিনিস, আমি যদিও দেখেন অনেকের বাহানাও থাকতে পারে যে আমাকে সুন্নতি লেবাস পড়ার জন্য আমাকে দিচ্ছে না, বিধায় আমি চাকরিটা করছি না, আমি আল্লাহর রেজা চাই, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করতে চাই, সেক্ষেত্রে আমাকে অন্ততপক্ষে যেগুলো দায়মি সুন্নত, অর্থাৎ যেগুলো সুন্নত পালন করা ওয়াজিব রয়েছে, যেমন দাড়ি, এই সুন্নতটা আমাকে যে যেটাই বলুক না কেন আমাকে রাখতেই হবে। এটা নিয়ে আমি আমাকে যদি মানাও করে আমাকে নীরবভাবে এটা নীরবতা পালন করে জিনিসটা রাখতে হবে। এতে আমি কোনো এক্সকিউজও দেখাইতে পারবো না, আমাকে যে এক্সকিউজ দেখাচ্ছে তাকে আমি হয়তো প্রেক্ষাপট অনুযায়ী আমাকে তার সাথে নীরবতা পালন করতে হবে, কারণ চুপ থাকার মধ্যে ফজিলত আছে, যে চুপ রইল সে মুক্তি পেল, সুনানে তিরমিজি শরীফের আয়াত। তো এটা একটি সুন্নত আজকে।
মাশাআল্লাহ মিরাজ ভাই অনেক সুন্দর আলোচনা করছেন আপনি। আরেকটা জিনিস বলবো যে আপনি সুন্নতি লিবাস পড়তে বলছেন, এখন সুন্নতি লিবাস পড়লে আমাকে সুন্দর দেখাবে না, এই জন্য আমাকে জিন্স প্যান্ট পড়তে হবে, আমাকে শার্ট পড়তে হবে, তো একটু ফাটা না থাকলে সুন্দর লাগবে না, তো আপনি কি বলছেন এগুলো সুন্নতি লিবাস?
তো এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক রাখার ডিজাইন, এটা একটি স্টাইল, যে আমরা এখন আমরা অনেকে ফ্যাশন করি কিন্তু অনেক বড় বড় চুল রাখি, কিন্তু আমাদের নিয়ত না থাকার কারণে সেটা আমরা সব পাচ্ছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল দেখেন, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত সৌন্দর্যভাবে চলেছেন, নিজেকে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ উম্মতের জন্য, যে আমরা যদি আসলে সত্যভাবে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুল মোবারক রাখা থেকে শুরু করে, দাড়ি মোবারক রাখা শুরু করে, ড্রেস পরা, এই জুতা মোবারক পরা, এগুলো যদি আমরা দেখি না, তাহলে এর চেয়ে বড় স্টাইলিশ আর কেউ হতে পারে না আলহামদুলিল্লাহ।
আচ্ছা মিরাজ ভাই, আপনি বলছেন যে আমাদেরকে সুন্নতি লিবাস পড়তে হবে, এখন সুন্নতি লিবাস হচ্ছে ভাই ঢোলা ঢালা, এখন আমি টাইট না পড়লে একটু আমাকে ভালো লাগতেছে না, তো টাইট টাইট পড়তে হয় আমাকে, এখন কি করব?
এই যে আসলে আমাদের বৈজ্ঞানিক ভাবে আমরা এটা প্রমাণিত যে আমরা ঢিলা ঢালা যদি লিবাস পরি না, আমাদের শরীরটা একটু কি পায়, খোলামেলা পরিবেশ অর্থাৎ পায়, যাতে করে আমাদের শরীর স্বাভাবিকভাবে গড়ে ওঠার থেকে এটা বাধা হয়ে সৃষ্টি হয় না। কিন্তু আমরা এই যে আজকে ঢিলে ঢেলা পোশাকের ব্যাপারে আমরা উদাসীন, আমরা যেগুলোকে মডিফাইড করতেছি আমাদের শরীরের সাথে একদম লাগিয়ে, সেটা দেখেন আমাদের শরীরটাও প্রকাশ পাচ্ছে। আর কিতাবের মধ্যে এসেছে যে শর্মা মনে এরকম যে এই আমরা লাগানো একেবারে ড্রেস যেগুলো পরি না, এগুলোকে অর্ধ উলঙ্গ বিবস্ত্র বলা হয়, মানে আমাদের শরীর জাহির হচ্ছে। এটা অনেক সময় আমাদের
কাপড় তো মরে নিয়েছে কিন্তু আমার মধ্যে ওই যে যেগুলা লুকানো দরকার সেগুলো আরো
প্রকাশ পেয়ে যাচ্ছে। তো মাযাল্লাল্লাহ মাফ করুক, আজকে আমাদের তো প্রকাশ পেয়ে যাচ্ছে, পুরুষদের প্রকাশ পেয়ে যাচ্ছে, আর ইসলামী বন্ধুরা আল্লাহ তাআলা মাযাল্লাল্লাহ তাআলা মাফ করুক, তো তাদের আসলে পোশাক আশাকের মধ্যে শালীনতা থাকা দরকার। মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে কামিজ পরিধান করেছিলেন ঢিলে ডালা সৌন্দর্য, এভাবে আসলে আপনানো দরকার, কারণ আমরা দুনিয়াতে এখন চলাফেরা করছি, আমাদের পোশাক আশাক চলাফেরার মধ্যে আমাদেরকে অনেক কাজ করতে হয়। এই যে আমাদের টাইট ফিটিং যে কাপড়গুলো পরি, এগুলো কিন্তু আমাদের কাজের মধ্যে বাধা সৃষ্টি করে, আমরা আমাদের নানান ধরনের সমস্যা সৃষ্টি করে, আমাদের চলার পথে বাধা সৃষ্টি করে, এবং কি আমাদের শরীরের যে সকল জিনিস গোপন রাখা দরকার সে সকল জিনিস আমাদের প্রকাশ পেয়ে যায়, যেগুলোর কারণে কালকে আমাদের দিন অবশ্যই আমাদেরকে কি করতে হবে।
সত্যি বেশক জি মাদানী সাহেব, দর্শকবৃন্দ, আমরা লিবাস নিয়ে মডার্ন লাইফের যে যে লিবাস রয়েছে, আমরা যে লিবাস গুলো এখন আমরা আমাদের গ্রহণ করেছি, আমরা আরো আলোচনা করবো। মাদানী সাহেব, দর্শকবৃন্দ, এখন একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে সামিল করবো, প্রতিদিনের নাই, আজকে একটি সেগমেন্ট নিব, সেটা হচ্ছে সুন্নত আদবের সেগমেন্ট। সুন্নত আদবের সেগমেন্টের মাধ্যমে আমরা তো সুন্নত শিখতে পারি, আসলে আজকে দেখিনি যে সুন্নত আদব সেগমেন্টে কোন সুন্নতটি আর দেখানো হয়। জি, সুন্নাত আদবের সেগমেন্টটি আমাদের অনুষ্ঠানে চালিয়ে দিন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের সেগমেন্টে আমরা যে সুন্নাত ও আদব সম্পর্কে জানবো তা হচ্ছে বাবি চুল রাখা এবং মাথার চুলের সুন্নাত ও আদব সম্পর্কে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল মোবারক কখনো কান মোবারকের অর্ধেক পর্যন্ত, কখনো কান মোবারকের লতি পর্যন্ত এবং কখনো চুল মোবারক বেড়ে যেত, তখন সেগুলো কাদ মোবারক দুটিকে স্পর্শ করত। আমাদের উচিত সময়ে সময়ে এই তিনটি সুন্নাতে মোবারকের উপর আমল করা, অর্থাৎ কখনো অর্ধকান পর্যন্ত, আবার কখনো সম্পূর্ণ কান পর্যন্ত, আবার কোনো কোনো সময় কাদ বরাবর চুল রাখা। আমরা আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেছেন, মহিলাদের মতো কাঁধের নিচে চুল রাখা পুরুষদের জন্য হারাম। কিছু লোক ডান অথবা বাম দিকে সিধি কাটে, এটা সুন্নাতের পরিপন্থী। সুন্নাত হচ্ছে যদি মাথায় চুল থাকে তবে মধ্যকানে সিধি কাটা। পুরুষদের জন্য মাথা মুন্ডানো, চুল লম্বা করা, সিধি কাটার ক্ষেত্রে অনুমতি রয়েছে। নবীদের নবী রসুল আরবি মক্কি মদিনী হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে উভয় আমল সাব্যস্ত আছে। যদি বা মাথা মুন্ডানো শুধুমাত্র ইহরাম থেকে বের হওয়ার সময় সাব্যস্ত আছে, অন্য সময়ে মাথা মুন্ডানোর ব্যাপারে কোনো প্রমাণ দেখা যায় না। আজকাল কাঁচি বা মেশিনের মাধ্যমে মানুষ কোথাও বড় কোথাও ছোট করে কিছু বিধর্মীদের কাটিং করতে দেখা যায়, এমন চুল রাখা সুন্নাত নয়। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম সর্বপ্রথম গোফ ছেড়েছেন এবং তিনি সর্বপ্রথম সাদা চুল দেখেছেন। সাদা চুল দেখার পর তিনি ফরিয়াদ করেন, হে আমার প্রতিপালক, এগুলো কি? ইরশাদ হলো, হে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম, এটা হলো মর্যাদা অর্থাৎ সম্মান। তিনি আবার ফরিয়াদ করলেন, হে আমার প্রতিপালক, আমার মর্যাদা আরো বৃদ্ধি করে দাও। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার চুল আছে সে যেন সেগুলোর যত্ন নেয়, অর্থাৎ তা ধৌত করো, তেল লাগাও এবং আশ্রাও। তো প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে সুন্নাত ও আদব সম্পর্কে জেনেছি তার উপর আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, মারহাবা। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের সেগমেন্টে আমরা দেখলাম যে চুল রাখার সুন্নাত ও আদব সম্পর্কে। তো মিরাজ ভাই, আমরা তো এমনিতেই মডার্ন লাইফ নিয়ে আলোচনা করছি, তো মডার্ন লাইফে আমরাও চুল রাখি, অনেকে অনেক ইসলামী ভাইরা চুল রাখে, অনেক ছেলেরা চুল রাখে। তো এখন চুল রাখার সুন্নত সম্পর্কে আমরা দেখলাম, ঠিক আছে না? এখন চুল অনেকেই রাখে, কিন্তু ফ্যাশন যেটাকে বলা হয়, দুনিয়াবি ফ্যাশন অনুযায়ী তারা চুল রাখে, এর মধ্যেও কি আমাকে ইসলাম কি বলে? আমাকে ইসলাম বলছে তুমি যে সুন্নত অনুযায়ী চলো। আমার কোরআনুল কারিমের মধ্যেই বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে কি রয়েছে? দুনিয়া ও আখিরাতের ফায়দা। এখন কেউ চুল রাখলো, সে দুনিয়াবি স্টাইলকে তো গ্রহণ করে নিল, কিন্তু এর মধ্যে কি কোনো ফায়দা আছে?
আসলে দেখেন, বর্তমানে সামাজিক ব্যাধিও রয়েছে আমাদের কাছে, আমাদের আমাদের স্টাইল নিয়ে কিন্তু সমাজও প্রভাব সৃষ্টি হয়। বর্তমানে আমরা চুল রাখার যে ব্যাপারে যে স্টাইলটা আমরা নিজেকে গ্রহণ করতেছি, তো এই স্টাইলটা আসলে আমাদেরকে পুরোপুরি ধ্বংস করছে, সুন্নতের বিপরীতে করতেছে। আমরা কিন্তু দুনিয়ার মানুষকে খুশি করার জন্য হয়তো একটা মহল আছে, বিভিন্ন মহলে বিভিন্ন জিনিসটা সৌন্দর্য করে দেয়, যেমন তাদের যে আজকে যে স্টাইলটা নিচ্ছে তাদের মধ্যে সেটা তারা মনে করছে সৌন্দর্য, কিন্তু তাকে তো বুঝতে হবে যে আমার বাস্তবিক চিত্র এটা না।
আচ্ছা, এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে যে ও চুল কোন কোন ছেলে চুল কাটছে সেটা স্টাইল কাকে ফলো করছে? আপনি দেখবেন যে বিভিন্ন আপনার অমুসলিম যারা রয়েছে এদেরকে ফলো করে সে কাইটিংটা করে, চুলের কাইটিংটা সে এভাবে করে।
সেটাই বলছি যে আমাদের আজকে আমাদের বিধান থেকে আমরা দূরে, যে আমরা যাকে ফলো করছি না, অনুসরণ করছি না, তো মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান হাব্বানি ফায়ানা মাই জান্নাত। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাত যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে এটি সরাস রয়েছে। তো দেখেন, আজকে আমি কাকে মহব্বত করে চুল রাখতেছি, আজকে আমার চুল রাখার ধরন কাকে কাকে দিয়ে, তো দেখতে হবে এ কি জান্নাতি না জাহান্নামি, যাকে মহব্বত।
সেটা তো বড় কথা না, সে জান্নাতি কি জাহান্নামি সেটা তো বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তাকে অনুসরণ করছি, সে কি আমাকে অনুসরণ করছে, সে কি আমার ইসলামকে অনুসরণ করছে,
সেটাই
সেটা একটা ইম্পর্টেন্ট কথা থেকে যায়।
আমাকে আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান, আমাকে দেখতে হবে যে আমি যাকে অনুসরণ করছি তার আইডল কি, সে আইডলটা কে, সে কি আমার ইসলামকে অনুসরণ করে অনুকরণ করে। তো আমি আজকে যাকে অনুসরণ অনুকরণ করে চুল রাখছি, ফ্যাশন করছি, ডিজাইন করছি, সেটা তো আমাকে দুনিয়াতে যারা যারা ভদ্র, যারা সুশীল সমাজে বসবাস করে তারাও পছন্দ করবে না, আর এটা তো পরকালও, সেটার জন্য আমাকে অবশ্যই গুনাহের মধ্যে লিপ্ত হতে হবে। আজকে আমরা চুলকো যেভাবে আমরা ফ্যাশন দিচ্ছি, ডিজাইন দিচ্ছি, এটা আমাদের মা বাবরাও কিন্তু পছন্দ করছে না, আমাদের মা বাবরাও কিন্তু এটার বিপরীত, আমাদের মা বাবরাও এটা নিয়ে কিন্তু আন্তরিক না, এটা নিয়ে তারা চিন্তিত যে আজকে সমাজ কোথায় যাচ্ছে। চুল রাখা কিন্তু আমরা এখন আমরা আমাদের পুরো বিশ্বের মধ্যে দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে গোপন না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি মানুষ আজকে চুলকে আগুন দিয়ে পর্যন্ত, মাশাআল্লাহ, আগুন দিয়ে পুরো পুরো চুল কাটছে, চুল কাটার জন্য আলাদা ডিজাইন করছে, আলাদা ফ্যাশন করছে, এগুলা বিভিন্ন ধরনের।
এখানে আসলে শুধু খরচ শুধু করছে তাই না, এটার জন্য টাকাও তো খরচ হয় ভাই। আমি যে চুল কাটছি, চুলের কাটিং দিচ্ছি, বিভিন্ন অমুসলিমদেরকে ফলো করছি, এটার জন্য তো ভাই টাকা খরচ হয় তাই না? কিন্তু আমার আকা আলাইহিস সালাম আমাদেরকে ইরশাদ করে দিয়েছেন যে তুমি আমার সুন্নত মোতাবেক চুল রাখো, আমার সুন্নত মোতাবেক যখন তুমি বাবি চুল রাখবে তখন আপনাকে ভাই কাটিং করতে হবে না। আমি ওটা বলছি না যে আপনি টাকা বাঁচান, ওইটা না, কিন্তু আপনার খরচ হচ্ছে ফুজুল, অপচয়। কিন্তু কোন দিকে খরচ হচ্ছে? অমুসলিমকে অনুসরণ করতে গিয়ে খরচ হচ্ছে।
আর এই স্টেটাস রাখার জন্য আমাকে প্রতিদিন, আমার মনে হয় সপ্তাহে একবার দুইবার অবশ্যই আমাকে যেতে হচ্ছে, টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মুবারাকের মধ্যে যা সুন্নাত রয়েছে, যে কানের মাঝখান পর্যন্ত বা কানের লতি পর্যন্ত বা কাঁধ মুবারক চুমু করে এসেছে আলহামদুলিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুল মুবারক গুলা, তো আমরা যদি এগুলাকে স্মরণ করে অনুসরণ করি, আমি সুন্নাত মোতাবেক চুল রাখলাম, নিয়ত করলাম, কিন্তু এটা যত্ন নিলাম না, সুন্দরভাবে আশ্রালাম না, তেল দিলাম না, তাহলে এটাও কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি পায় না, মানুষের চোখেও ওটা সুন্দর লাগতে হবে।
এখানে আমরা চুল রাখার সুন্নাতের মধ্যে শুনেছি যে আমার আকা আলাইহিস সালাম নিজের চুল মোবারককে আশ্রাতেন, তেল ব্যবহার করতেন,
তেল ব্যবহার করতেন, তো তেল ব্যবহার করা সুন্নত মোবারক রয়েছে, এবং আশ্রানো উত্তম। আমাদের চুলেরও এটি একটি যে প্রসার প্রসার ঘটে, তো আমাদেরকে উচিত সর্বদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে জীবন না পড়লে আমরা বুঝতে পারবো না। আর এগুলা এই যে আজকে আমরা মডার্ন লাইফ লেখকদের আপনি দেখবেন, মডার্ন লাইফটা আসলে কারা নিচ্ছে, গ্রহণ করতেছে, কোন বয়সের ছেলেরা গ্রহণ করতেছে, অবশ্যই যুবপন্থা যারা রয়েছে তারা গ্রহণ করতেছে, আর এসব শিক্ষা আমরা আজকে সমাজ থেকেই নিয়ে নিচ্ছি, আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে নিচ্ছি, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে এহতিয়াত করা দরকার। আমাদের অবশ্যই একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় না, তার মা বাবাকে অবশ্যই এই এক্ষেত্রে আসলে শিক্ষা দেওয়া দরকার। যখন আমরা শিক্ষা কখন দিই, একটা সন্তানকে শিক্ষা তখনই দিই যখন সে আমার হাতছাড়া হয়ে যায়। তো আমাদের হাতছাড়া হয়ে গেলে সে আমার আর কিছুই শুনবে না, কোনো কিছুই গ্রহণ করবে না। যখন সন্তানরা মা বাবার বাধ্যগত থাকে তখন থেকে শিক্ষা দেওয়া দরকার। ওই মৌলিক শিক্ষা থেকে কিন্তু একটা সন্তান গড়ে ওঠার পর সে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তার উপর কি করবে, পথ চলার জন্য ব্যবস্থা করবে। আর আমরা দাঁড়িয়েও দেখি আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে এক মুষ্টি রাখা সুন্নতে মুয়াক্কাদা রয়েছে, যেটি ওয়াজিবের কাছাকাছি পড়ে, কিন্তু আজকে এই দাঁড়িকে নিয়ে আমরা তামাশা শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন ধরনের গুনাহের মতো লিপ্ত হয়ে আমরা এগুলাকে নালায় নর্দমায় কেটে কেটে ফেলে দিচ্ছি। শুধু ফেলতেছি তা না, দাঁড়িকে নিয়ে কিন্তু আমরা বেয়াদব সুলভ মতো কাজ করছি, যেটা আমাদের উচিত নয়। আজকে আমরা বিভিন্ন ফেস কাটিং দিয়ে, বিভিন্ন দাঁড়িকে কাটিং করে 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 আমরা এটা আমাদের অর্থের আমার ইসলামকেও ব্যঙ্গ করছি, ইসলামের সৌন্দর্যটাও নষ্ট করছি এবং অর্থও নষ্ট করছি, এর পাশাপাশি আমি যে আমার আমলনামায় গুনাহকও ভরে নিচ্ছি।
একটা কথা, এটা আমির ভাই বলা হয় না যে পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ির মধ্যে, কেননা আল্লাহ তাআলা যদি পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে না রাখতেন তাহলে আল্লাহ তাআলা এটা দিতেনই না।
আর এটা আলহামদুলিল্লাহ আমাদের শারীরিক ভাবে অনেক উপকার দেয়, আলহামদুলিল্লাহ দাড়ি আমাদের শরীরের মধ্যে আমাদের মুখের কোন স্পট হওয়া থেকে বাঁচিয়ে রাখে, দাড়ি মুখের সৌন্দর্য বৃদ্ধি করে, কারণ দাড়ি থাকার কারণে আমাদের এখানে যে হরমোন জনিত জিনিসগুলো বারবার কি করছে, কাজ করছে, আসছে, তো আমরা যদি ফেলে দিই না এসব কাজ করা, এরা স্টপ হয়ে যায়। আর নানান ধরনের বিচি, ব্রন, বিভিন্ন কিছু উঠে আমাদের মুখটা পড়ে যায়। এছাড়া আলহামদুলিল্লাহ দাড়ি আপনার শারীরিক ক্ষমতাকেও বৃদ্ধি করে, আলহামদুলিল্লাহ জৈবিক চাহিদাও আমাদের বৃদ্ধি করার জন্য দাড়ির অনেক বড় এহমিয়ত রাখে, অনেক উপকার রাখে।
আজকে আমরা মডার্ন লাইফের নাম দিয়ে আমরা ইসলামী বোন যারা আমাদের রয়েছে ওনারা কিন্তু পর্দা থেকে দূরে সরে গিয়েছে, ওই যে আমি বলছি যে অমুসলিমদেরকে অনুসরণ করতে গিয়ে, অমুসলিমদেরকে অনুসরণ করতে গিয়ে ওদের প্রথমত পর্দা তো চলেই গিয়েছে, আগে যাও ওড়না ছিল তাও গেছে।
কারণ পরিবেশ এমন একটা জিনিস, পরিবেশ লেখক ভাই, পরিবেশ আমাদেরকে অনেক কিছু পরিবর্তন করার জন্য উৎসাহিত করে, আলহামদুলিল্লাহ ইন্সপায়ার করে দেয়। যেমন উনি পর্দা করতে চায়, এখন ওনার বাধা কোন দিকে সেটা তো আমরা জানি না, কিন্তু উনি যদি বলে যে আমার পারিবারিক ভাবে বাধা, এটা কোনো ব্যাপার না, ম্যাটার না। দেখেন আপনি যদি পর্দা করতে চান, অবশ্যই আলহামদুলিল্লাহ হক সংগঠনের সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীয় ইসলামী মধ্যের মধ্যে কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে যদি আমরা থেকে তাদের সাথে চলাফেরা করে যদি আমরা পর্দা সম্পর্কে আরো জানি, তাহলে পর্দা করাটা আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। অনেক সময় আমরা পর্দা করতে গিয়ে আমাদেরকে অনেকে ভালো কাজ করতে গিয়ে আলহামদুলিল্লাহ দেখা যায় যে অনেকে ভালো কাজ করার জন্য তৎপর রয়েছে, কিন্তু তাদেরকে ব্যাকবিটেন অর্থাৎ তাদের পিছে কথা বলে এবং কি তাদের নিয়ে সমালোচনা করে, দাঁড়িয়ে রেখে দিয়েছ, পর্দা করেছ, এগুলো নিয়ে ব্যাকবিটেন করতে থাকে, সমালোচনা করতে থাকে। তো এ দেখেন সমালোচকরা সমালোচনা করতেই থাকবে, আপনি আপনি আপনারটা পালন করতে যান, আপনি আপনাকে অবশ্যই চুপ থাকতে হবে। চুপ থাকো আমার সুন্দর রয়েছে আলহামদুলিল্লাহ উত্তম রয়েছে যে আপনি চুপ থাকেন, আপনাকে পর্দা করতে যদি কেউ আপনাকে বকা করে, বকা জোকা দেয় বা আপনাকে পর্দা নিয়ে বিভিন্ন কথা শোনাচ্ছে, তাহলে আপনি তার জবাব দিবেন না, জবাব দিতে গেলে শেষ, জবাব দিতে গেলে আপনি নিজেও ধ্বংস হবেন সেও ধ্বংস হবে।
একটা কথা মেরেজ ভাই, আমাকে তো আখিরাত দেখতে হবে তাই না, আমাকে তো লোক কি বলছে মানে লোক আমাকে কি বলবে সেগুলো চিন্তা করে যদি আমি শূন্য থেকে দূরে থাকি, ইসলাম থেকে দূরে থাকি, তাহলে তো আমার আখিরাত নষ্ট হয়ে যাবে।
আপনি বলেন আখিরাত দেখতে হবে, অবশ্যই যত কিছু কাজ করি না কেন, আমি যদি পরীক্ষা দিই আমি অপেক্ষা করি কিসের জন্য, রেজাল্টের জন্য, আমি যে কোনো কাজ করলে আমি রেজাল্টের জন্য অপেক্ষা করি। কোন ব্যক্তি এমন নেই যে তার কাজের প্রতিফলন দেখার জন্য বসে নাই, প্রত্যেক ব্যক্তি তার ফলাফল দেখার জন্য বসে আছে। তো আমাদেরও ফলাফল প্রকাশ পাবে কাল কিয়ামতের দিন, আমাদেরকেও প্রত্যেক জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করা হবে কাল কিয়ামতের দিন, আমাদেরকে নিতে হবে আমাদের যা কাজ করছি আজকে ইহকালে পরকালে সেগুলো আমাদেরকে অবশ্যই তার ফলাফল প্রকাশ করা হবে। তো আমি আমার আমাকে প্রত্যেক সময় আমার ফলাফল হিসেব করতে হবে যে আমি এই কাজটা করলে কি আমি ফলাফল ভালো পাবো না খারাপ পাবো। সেক্ষেত্রে যে আমাকে এই যে চুপ থাকার বিধানের ব্যাপারে যেটা বলছি যে আমি যদি কিছু বলে ফেলি বা আমার আমার বলতে গেলে শয়তান আমাদের উপর আরো চড়ে বসবে, আমাকে আরো দশটা কথা বলাবে, এখানে তো আমি পর্দা করলাম কিন্তু মুখের পর্দা আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে, তো আমাকে সে কি সেক্ষেত্রে লোক
রাখতে হবে।
আজকে মানুষ পর্দার ব্যাপারে কিন্তু অশালীনতা কাজ করছে,
অশালীন না আসলে এটা আমি তো বলবো পর্দার সাথে ঠাট্টা মশকারি করা,
ঠাট্টা মশকারি
না, বোরকা পরেও পর্দা হয় না সেটা।
আজকে আমাদের পর্দা বলা হয় কাকে, আমরা আজকে যে যেসব হিজাব বলেন, যেসব এই যে আপনি বলছেন টাইট ফিটিং কাপড়ের ব্যাপারে, পর্দাও করছি আমরা টাইট ফিটিং এই বোরকা পরে পরে, তো এগুলো তো আমাদের শরীয়ত
রাইট, আর পর্দা করার কোন উদ্দেশ্য রইল না,
এটা উদ্দেশ্য নয়।
পর্দা করার উদ্দেশ্যই হচ্ছে আপনি আমরা সদরকে ঢাকেন, আপনি না মহরম পুরুষ থেকে আপনি নিজেকে হিফাজত করেন, নিজেকে আলাদা করেন।
এই যে আলাদা করার ব্যাপারে যে আমি আজকে পর্দা করছি যে আমি নিজেকে কি করার জন্য, সেভ করার জন্য, কিন্তু আমি তো নিজেকে সেভ করছি না, আমি নিজেকে আর প্রকাশ করে দিচ্ছি। তো পর্দার আপনারা তো ভাই পর্দার অর্থটাকেই পরিবর্তন করে দিচ্ছেন, যারা পর্দা করে তারাও তো লজ্জা পাবে যে আজকে পর্দা করবো কোথায়। এখন তো আমাদের সুশীল সমাজ যেগুলো রয়েছে তারা তো ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে, তারা মনে করে এটাই পর্দা। এখন এখানে যদি আমরা বলতে যাই বলবো যে এই পর্দাতেও তারা কি করতেছে, এই বাধা প্রশস্ত করতেছে, আসলে না। আপনার সূরা নিসা পড়েন যে কোরআনের আয়াতে পুরা সূরা নিসা এই পর্দার ব্যাপারে, সূরা নিসাতে আলহামদুলিল্লাহ আজ্জাজাল অনেক কিছুই বর্ণনা রয়েছে, যদি আমরা পড়ি না বুঝতে পারবো যে পর্দা সম্পর্কে।
আসলে ভালো কথা বলেছেন যে আসলে আমাদের লিবাসের আজকে পোশাকের ক্ষেত্রে আমাদের মানে ইসলাম থেকে আমরা অনেক দূরে। তো আরেকটা কথা বলবো যে ইসলাম আমাকে 1400 বছর পূর্বে বলেছে যে তুমি টাকলের উপর প্যান্ট পরো, কিন্তু আজকে বিজ্ঞানরা প্রমাণ করছে যে যদি আমি পুরুষরা প্যান্ট টাকলের উপর প্যান্ট পরে তাহলে তার ওই দেহের যে একটা আপনার কি বলে ফায়দা সেটা অর্জন হবে, যদি আপনার টাকলুর নিচে প্যান্ট থাকে তাহলে আপনার বাতাসের সংস্পর্শ আপনার পায়ের সাথে আপনার টাচ হচ্ছে না, যার কারণে আপনার শরীরের ক্ষতি হতে পারে। তো সেটা 1400 বছর আগে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে তোমরা টাকলুর উপর কাপড় পরিধান করো, পায়জামা পরিধান করো, কিন্তু আজকে এসে সেটা ইসলাম আগে বলে দিয়েছে, কিন্তু হয়তো সায়েন্টিস্টরা আগে এখন প্রমাণ করছে তাই সেটা আমরা মানছি। কিন্তু দেখুন আমি যদি ইসলামকে ফলো করি তাহলে আমি সায়েন্টিস্টকে দেখতে হচ্ছে না, আমাকে ইসলাম ফলো করলে আমি অনেক কিছু আমার মানা হয়ে যাবে, মেনটেন হয়ে যাবে। তো সেই জন্য আমাকে ইসলামকে আগে প্রাধান্য দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আইডল কোনো দুনিয়াবি মানুষ হতে পারে না, আমাদের আইডল কোনো ফুটবলার হতে পারে না, আমাদের আইডল কোনো ক্রিকেটার হতে পারে না, আমাদের আইডল কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস এগুলো হতে পারে না, আমাদের আইডল একমাত্র আমার আকা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন, অর্থাৎ ওনাকে অনুসরণ করলেই আপনি জান্নাতে যেতে পারবেন।
যেমন মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করেন নাই তখনের যুগে তিনার মতো আলিশান কাপড় কেউ পরতো না, প্রত্যেকটা যুগে একটা একটা স্মার্টনেস কাজ করতো। আজকে হয়তো আমরা ছেঁড়া পাটা এইগুলো কাপড় চোপড় পরে স্মার্ট মনে করছি, তখনও কিন্তু এক ধরনের স্মার্টনেস ছিল। তো মুসা বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খ্যাতিমান ব্যক্তির একজন সন্তান ছিল, তিনার লেবাস আলিশান লেবাস ছিল, তিনার খাবারও শাহী খাবার ছিল, তিনার রেহায়েশ থাকার ব্যবস্থা থাকার আলিশান ব্যবস্থা ছিল। তো তিনি এমন ভাবে আতর খুশবু ইউজ করতেন যে ওই রাস্তা দিয়ে যদি হেঁটে যেত না, বুঝে যেত যে মুসা বিন উমর রাদিয়াল্লাহু আনহু গিয়েছিল, কারণ এমন দামি দামি আতর ইউজ করত। আর মক্কা মহানগরীর তখনকার আমিরদের অর্থাৎ শেখদের এমন একটা জজবা ছিল যে মুসা বিন উমর রাদিয়াল্লাহু আনহু মানে আমিরদের মেয়েদের এমন একটা প্রেরণা ছিল যে মুসা বিন উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যেন তাদের একটা কি হয়ে যায়, এই সম্পর্ক হয়ে যায়। আর প্রত্যেক ধর্ণাঢ্য বাগদান ব্যক্তিদের এটাই শুধু তামনা ছিল যে মুসা বিন উমর রাদিয়াল্লাহু আনহুর নজর যেন তাদের মেয়ের প্রতি পড়ে, আরেকটি আত্মীয়তা হয়ে যায়, এমন একটা অবস্থা ছিল। কিন্তু সেই মুসা বিন উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের সৌন্দর্য দেখে, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের দাড়ি মোবারককে দেখে, চুল মোবারককে দেখে, আখলাককে দেখে তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের কদমে পড়ে গিয়েছেন, বসে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও আপনি গোলামি পাট্টা পরিয়ে দিন, আমাকেও মুসলমান ধর্মতে ইসলামে কবুল করে নিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি কলমা পড়েছেন আলহামদুলিল্লাহ আজ্জাল। তিনি যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে কলমা পড়েছেন, মুসলমান হয়েছেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম তিনাকে বলেছেন যে আমাকে যারা অনুসরণ করবে তাদের জন্য অনেক বড় পরীক্ষা। তো মুসা বিন উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন, সে ব্যাপারটা জানতে পেরেছে ফ্যামিলি থেকে, তার জন্য আলিশান সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে কোনো খাবার দেওয়া হচ্ছে না, বলছে তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ত্যাগ করো, না হলে তোমাকে খাবার বন্ধ, তোমার রেহায়েশ বন্ধ, তোমার আলিশান সকল কিছু বন্ধ। বলতেছে আমার মতো শত শত লোক যদিও আমি মুসা বিন উমর যদি জন্ম নেয়, যদি সব বন্ধ দেয়, আমি তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সৌন্দর্য ইসলামকে কি করতে পারবো না, ছাড়িয়ে আসতে পারবো না। ধরে নিয়েছে, তাকে কোনোভাবে কাবু করা যাচ্ছে না। তখন মা একটি কৌশল অবলম্বন করার চেষ্টা করেছিল। কৌশলটা কি? বলছে আমার সন্তান খাচ্ছে না, সে তো খাচ্ছে না, ঠিক আছে, সে তো নিজে নিজে নিজেকে সেটা অভ্যাস করে নিচ্ছে, না খেয়ে চলতে পারছে, কিন্তু আমি তার মা, আমি যদি খাওয়া বন্ধ করে দিই তার অন্তরে সেটি প্রভাব পড়বে। তখন মুসা বিন উমর রাদিয়াল্লাহু আনহু মা খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, বলছে তুমি যতক্ষণ পর্যন্ত এই ধর্ম ত্যাগ করবে না আমি খাবো না। বলছে মা তুমি খাচ্ছ না তো খেও না, তুমি খাচ্ছ না, আমার দুঃখ হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু তোমার মতো হাজারো মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কুরবান করে দিতে আমি রাজি আছি। তো এরকম মুসা বিন উমর রাদিয়াল্লাহু আনহু যদি এত সুন্দর আলিশান স্মার্ট হওয়ার পরও, এত সুন্দর আতর ইউজ করার পরও, এত সুন্দর পোশাক আশাক, যে একবার একটা পোশাক পরতো, দ্বিতীয়বার সে পোশাক পরার অনুমতি তার ফ্যামিলি থেকে ছিল না, তো সে মুসা বিন উমর রাদিয়াল্লাহু আনহু যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইসলামের
আমির ভাই থেকে একটা নাত শুনে আসি।
সালাম নূর বর্ষিত
পাহাড়ির নূরে বর্ষিত, পাহাড়ের সারিগুলোকে ও সালাম হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্তকে সালাম, দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অজরে, দিন রাত হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্তকে সালাম, দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অজরে, দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অজরে, সে তাওয়াফে কাবার বর্ণিল, সে তাওয়াফে কাবার বর্ণিল, দৃশ্য বলি কে সালাম, সে তাওয়াফে কাবার বর্ণিল, দৃশ্য বলি কে সালাম, হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্ত কে সালাম, ভালোবাসাই সিক্ত কাবার প্রাচীর জড়িয়ে ধরে যারা, ভালোবাসাই সিক্ত কাবার প্রাচীর জড়িয়ে ধরে যারা, সে সকল বেকুল প্রেমিয়ার বেকুলতাকে সালাম, সে সকল বেকুল প্রেমিয়ার বেকুলতাকে সালাম, হে আরবের মরু প্রান্তর, হজরে আসবাদে বাব মিজাব আর মাকাম আর মুলতাজম, হজরে আসবাদে বাব মিজাব আর মাকাম মুলতাজম, আর কাবার গিলাফের বর্ণিল, আর কাবার গিলাফের বর্ণিল, দৃশ্য বলি কে সালাম, হে আরবের মরু প্রান্তর, তোমার বসন্ত কে সালাম, তোমার পবিত্র ফুল কে আর পবিত্র কাঁটা কে সালাম।
মাশাআল্লাহ, মারহাবা। মানে ছেলে দর্শক বৃন্দ, নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলাম। আসলে আমরা আমাদের অনুষ্ঠানে আরেকটি সেগমেন্ট শামিল করব, যে সেগমেন্টে আমরা রুহানি চিকিৎসা এবং তার ওয়াজিফা জানতে পারি। আসলে আমরা সেই সেগমেন্টে আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি,
আমার নাম রাকিব, আমার বয়স 14 বছর। তো আমি যখন হঠাৎ করে আমার বাজে চিন্তা ভাবনা আইসা পড়ে, তো এটা দূর করার জন্য আমি কি কি করতে পারি?
কল করেছিলেন রাকিব ভাই, তিনি জানিয়েছেন যে নামাজ পড়তে গেলে বাজে চিন্তা আসে, এজন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ। এটা সাধারণত শয়তানের ধোকার কারণে এরকম হয়ে থাকে, শয়তানের ওয়াসওয়াসার কারণে। তো আপনি এই আমলটি করুন, আশা করি আমল করার বরকতে আপনার যে সমস্যার কথা জানালেন তা দূর হবে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকতুল্লাহ আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জা সূরার মধ্যে একটি আমল দিয়েছেন, আপনি প্রত্যেক নামাজের পরে এই আমলটি করবেন, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, হুয়াল্লাহুর রহিম, এই আমলটি আপনি সাতবার পাঠ করে নিন। আশা করি এই আমল করার বরকতে শয়তানের ক্ষতি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল।
মাশাআল্লাহ মারহাবা। আমরা নামাজে কিভাবে কুমন্ত্রণা থেকে বাঁচবো এই ব্যাপারে ওজিফা জেনেছি, আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আসুন মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আবার আমরা মাদানী ফুলের দিকে যাব। মিরাজ ভাই, এখন তো আমরা সুন্নতি লিবাস, আমরা পোশাক আশাক সম্পর্কে আমাদের ইসলাম কি বলে আর আমরা কিভাবে চলছি সেটা তো আমরা জানলাম। আসুন এখন আমরা এটা দেখি যে আমরা অনেক সময় খাবারের ক্ষেত্রে, আমরা তো আলহামদুলিল্লাহ চুলের ক্ষেত্রেও জানলাম, পোশাকের ক্ষেত্রেও জানলাম, দাড়ির ক্ষেত্রেও জানলাম, এখন দেখা যায় আসলে আপনার খাবারের ক্ষেত্রে আমরা যখন কোনো দাওয়াতে যাই, স্পেশালি ইসলাম আমাকে যেভাবে খেতে বলেছে না, আমি যদি সেভাবে খেতে যাই, ধরেন আমার মাইন্ড আছে সেভাবে খাওয়ার, কিন্তু আমি যদি খাই মানুষ আমাকে বলবে যে তুমি এগুলো কি, এগুলো তো এখন নাই, এগুলো অচল, বা এগুলোর কোনো ফ্যাশন, এগুলো কি করছো তুমি, তুমি সে আদিম যুগে পড়ে আছো, ওরা বলে যে সে আদিম যুগে পড়ে আছো, দুনিয়া তো দূরে চলে গেছে আর তুমি এখনো ভাই কি প্লেট চাটি চাটি খাচ্ছ, তুমি কি তিন আঙ্গুল দিয়ে খাচ্ছ, হাত দিয়ে, তিন আঙ্গুল তো দূরের কথা বলছো, তুমি হাত দিয়ে খাচ্ছ।
এখানে মুসনাদ আহমদে বর্ণিত আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই খাবার খেতেন, খাবার খেতে বসতেন, সারমর্ম বলছি, হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতেন।
আল্লাহু আকবার।
দেখেন আমরা প্রথমে খাবারের মধ্যে যদি আসি, প্রথমে হাত, হাতের দিকে আসতে হয়, কারণ আমরা হাত দিয়ে খেয়ে থাকি। তো এই যে হাত ধোয়ার ব্যাপারও কি হিকমত রয়েছে বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সারমর্ম, যে তোমরা যদি চাও তোমাদের ঘরে অভাব না আসে, তাহলে তোমরা খাবারের আগে পরে কি করো, খাবারের অজু করো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ জিজ্ঞাসা লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের অজু কি, বলতে লাগলো খাবারের অজু হলো দুই হাত পর্যন্ত, কবজি পর্যন্ত দোত করা আর কুলি কুচি অথবা ঠোঁটকে ধুয়ে ফেলা, এটা হচ্ছে খাবারের অজু। আর এটা করলে ফায়দা কি, এ দেখেন এর ফায়দা আলহামদুলিল্লাহ সুন্নতের ফায়দাই ফায়দা, এটা ফায়দা, এটা হচ্ছে আমার প্রথমত দুনিয়াবী যে সমস্যা, মনে করেন আমি যদি হাত না ধুয়ে খাবার খেয়ে থাকি, তাহলে অনেক ব্যাকটেরিয়া আমার পেটে যেতে পারে, আর এই ব্যাকটেরিয়ার কারণে আমার পেট, পেটের যে পাকস্থলীর সেকরণ যে কোনো সমস্যা আমার হতে পারে, তো পাকস্থলীর প্রবলেম থাকতে পারে। তো দ্বিতীয়ত, আর আমি যদি হাত ধুয়ে খাবার খাই, তাহলে দেখা যাচ্ছে আমার কি হতে পারে, আমরা সব পেতে পারি, আমাদের এটার জন্য নেকি হচ্ছে, অভাব দূর হচ্ছে। এবার আসুন খাবারের ক্ষেত্রে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কখনো খাবারের ব্যাপারে কি করত না, খাবার খাওয়ার সময় খাবারের দোষ প্রকাশ করত না, যেটি ভালো লাগতো সেটি খেত, যেটি ভালো লাগতো না সেটি চুপ থেকে রেখে দিত। তো আজকে আমরা খাবারের দোষ ত্রুটিও ধরে থাকি, খাবারকেও অপচয় করে থাকি। এই খাবারের অপচয় করার কারণে আজকে আমাদের অনেক অর্থরও কি হচ্ছে, লোকসান হচ্ছে। আজকে আমরা সামান্য একটি তরকারি দিয়ে যেখানে আমি খেয়ে ফেলতে পারছি, সেখানে আমরা বিভিন্ন ইভেন্টসে, বিভিন্ন আয়োজনে নানা রকমের আয়োজন করে থাকি, আর খাবার এটা একটা ইসলামিক আমরা স্মার্ট লাইফ হিসেবে নিয়ে নিচ্ছি। আজকে আমাদের এই খাবারের মধ্যে যদি আয়োজন বেশি না থাকে না, এটা একটু কি হয়, ফকিরি ফকিরি টাইপের লাগে, এভাবে তারা একটা কি করে নিজেকে ভাবতে থাকে। তো খাবারের মধ্যে আলিশান কাজ কারবার করার চেষ্টা করে থাকি, অপচয় অপচয় হচ্ছে, মানে এদিকে আমি তো অপচয় করছি, অপরদিকে আমরা যদি চিন্তা করি রাস্তাঘাটে কত মানুষ না খেয়ে আছে, তো আমরা যদি এখানেও যদি একটু নিজেকেও আমরা এখানে দায়বদ্ধতা রাখতাম যে আমাকে এখানে অপচয় না করে আমি যারা খেতে পারছে না, অনাহারা ভুগছে, তাদেরকে খাবাই। তো আমরা আজকে সুন্নতের মধ্যে দূরে থাকার কারণে এসব জিনিস আমাদের মধ্যে মেন্টালিতে কাজ করে না। আজকে আমরা খাবারকে এমনভাবে অপচয় করছি যে আল্লাহ মাফ করুক, যে আজকে আমার সুন্নতও শেষ। এই যে চাটার ব্যাপারে যেটা বলছি আজকে, যে আমরা আজকে প্লেট চাটা খাওয়া এটা শুনতে রয়েছে, আর খাবারের কোথায় বরকত রয়েছে আমরা জানি না, আমরা সবাই তো চাই আমাদের ঘরের মধ্যে বরকত আসুক, কিন্তু খাবারের কোন দানাতে বরকত আছে আমরা সেটা জানি না, হতে পারে লাস্টের খাবারের দানাতে বরকত রয়েছে, আমি সেটা ছেড়ে উঠে গিয়েছে, আমার থেকে বরকত চলে গিয়েছে। তো প্রত্যেক জিনিসে এহতিয়াত করা দরকার, খাবারের ক্ষেত্রে এহতিয়াত করা দরকার। তো আমরা আজকে যে আয়োজনগুলো খাবারের মধ্যে করি, যে আজকে আমরা যে ফ্যাশন নিয়ে চলে এসেছি, তার মধ্যে খাবারও বাদ নেই, আজকে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাশন আনার চেষ্টা করছি আমরা, বিভিন্ন ধরনের নাম দেওয়ার চেষ্টা করছি, আমরা একটা জিনিসকে বিভিন্ন রেসিপি দিয়ে তৈরি করছি আর বিভিন্ন ধরনের খরচ করছি, অপচয় করছি। তো এটাতে আমাদেরকে এহতিয়াত করা দরকার। এই যে স্মার্ট লাইফের মধ্যে গান নিয়ে পড়ে থাকে, গুনাহ নিয়ে পড়ে থাকে, তো এটা মাদানী চ্যানেল আজকে এটা একটা চেষ্টা আলহামদুলিল্লাহ, যে আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নাচ শোনার জন্য আগ্রহী হয়ে গিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কালাম শোনার জন্য আগ্রহী হয়ে গিয়েছে। তো আমরা যদি দেখেন আমাদের ইসলামে কি নাই, ইসলাম তো সম্পূর্ণ আলহামদুলিল্লাহ জীবন বিধান রয়েছে। তো আমরা ইসলাম থেকে দূরে সরার কারণে আমাদের ইসলামটাকে আজকে কঠিন হয়ে যাচ্ছে। আসলে এই পাত্তা সোজা, এই রাস্তাটা সোজা ছিল, কিন্তু এই রাস্তাটাকে আমরা কঠিন করে ফেলতেছি নিজেরাই। তো দেখেন আজকে যে আজকে উৎসবপূর্ণ নিয়ে সবাই নাচ শোনার আগ্রহ দেখাচ্ছে, এটা কেন? আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। এগুলো ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল কিসের মাধ্যমে? আজকে আমরা প্রচার প্রসারের মাধ্যমে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে অনেকেই নাচ শোনার আগ্রহ প্রকাশ করছে, ইলমে দিন শিখছে, হাদিসে কোরআন শিখছে। তো অনেকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মাদানী চ্যানেল দেখেও পরিবর্তন হয়েছে, আল্ট্রা মডার্ন থেকে আলহামদুলিল্লাহ সুন্নতি বিধানের মধ্যে চলে এসেছে আলহামদুলিল্লাহ। এটা একমাত্র জ্ঞান অর্জনের কারণে এবং কি প্রচেষ্টার কারণে আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আমরা যেহেতু টাইম শেষের দিকে, আমরাও শেষের দিকে যাব, আমি আরো কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে মানে সুন্নাত মোতাবেক আমরা খাই না, যার কারণে আমাদের অনেক ক্ষতি হয় বা আমাদের বরকত শূন্য হয়ে যাচ্ছে, বরকত ছুটে যাচ্ছে। এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবজি পর্যন্ত হাত ধুতে বলেছে, এগুলো ইসলামের মধ্যে আছে কিন্তু এগুলো আমরা করছি না। ঠিক সেম ভাবে আমরা দাঁড়িয়ে পানি পান করি, আমরা যখনই আমরা বাইরে থেকে আসি আমরা মানে পানি পেলেই পানিটা পান করছি, কিন্তু সাইন্টিফিক্যালি যদি আমি দেখি তাহলে দাঁড়িয়ে পানি পান করার মধ্যে কিডনি সমস্যা হতে পারে।
অবশ্যই।
তো কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কিভাবে আমাকে পানিটা পান করতে বলেছে সেটাও শিখিয়ে দিয়েছে। অর্থাৎ এগুলো আগে থেকেই সব ডেফিনেশন সব ডিফাইন করা আছে, কিভাবে কি করতে হবে, আমার লাইফে আমি কোন পদক্ষেপটা কিভাবে করব, সবকিছু লেখা আছে।
পানির কথা বললেন না, আমার একটা ওয়াকিয়ার কথা মনে পড়লো এখন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে পানির ছয়টি সুন্নত শেখাচ্ছিল, তখন একজন বেদুইনের অর্থাৎ নন মুসলিমের একটি মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তো সুন্নত শিখাচ্ছিল। তখন কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাওয়া সুন্নত, বসে খাওয়া সুন্নত, পানি ডান হাতে ধরে খাওয়া সুন্নত, পানি খাওয়ার আগে পান করার আগে দেখে খাওয়া সুন্নত, পানি বসে পান করা সুন্নত। তো এই যখন এটা শুনলো না, ওই নমুসলিম পাশে গিয়ে পানি পান করতে লাগলো। পান করার সময় তার মনে পড়লো যে আমি তো ওখানে শুনেছি যে পানি দেখে পান করা সুন্নত, আজকে আমি পানিটা দেখে পান করি। তখন সে পানি যখন দেখলো, দেখলো একটি এমন একটি বিষাক্ত কীট ছিল যেটি পান করলে সে সাথে সাথে মারা যেত। তো এটা দেখে তখন তার মাকে জানালো, বলছে আমার এরকম এরকম, বলছে তুমি তো কখনো পানি দেখে পান করো নাই, আজকে দেখে পান করছো কেন? বলছে আমি আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনের সাহাবীদেরকে পানি খাওয়ার সুন্নত শিখাচ্ছিল, তখন আমি এটা শুনছি, আজকে এটার উপর আমি আমল করার কারণে বেঁচে গেছি। তো তখন ওই মুহূর্তে বলতে লাগলো, যারা পানি পান করার সুন্নত শিখায় আর এর কারণে আজকে জীবনে বেঁচে গিয়েছে, ওই ইসলামে যদি সবকিছু থাকে তাহলে ওই ইসলামটাই তো কবুল করা উত্তম, তার সাথে সাথে গিয়ে ইসলাম ধর্ম কবুল করা।
আল্লাহু আকবার। তো দেখুন আসলে বাস্তব কথা হচ্ছে এটাই, আমরা যারা মুসলমান রয়েছি, যারা আজকে অমুসলিম রয়েছে, ওরা ইসলামকে রিসার্চ করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের ছায়া তলে আসছে। আর যারা আমরা মুসলমান, আল্লাহ তাআলার দয়ায় হয়ে গিয়েছে, আমির ভাই আমরা মুসলমান তো হয়ে গিয়েছে, আমরা যদি ইসলামের ছায়া তলে চলে এসেছি কিন্তু ইসলামের পরিপূর্ণ যে বিধান আহকাম হুকুম এগুলো যদি আমি পালন করি, তাহলে দেখা যাবে যে আমি আসলে একটা কথা আমার মিরাজ ভাই কিন্তু শুরুতেই বলেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আধুনিক আর কেউ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধানের চেয়ে আধুনিক জীবন বিধান আর কোনোটা নেই, সেটা কোনো দুনিয়ার আর কোনো পার্সোনালিটি নেই। আপনি যদি আসলে একটা জিনিস আমি নোট করেছি, আপনি যদি এখনো গুগলের মধ্যে সার্চ দেন যে দুনিয়ার মধ্যে মানে সর্বোত্তম আদর্শ কে বা সর্বোত্তম ব্যক্তিকে, ওখানে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলে আসে। তো যখন এটা তো পরিপূর্ণ সত্য কথা,
অনেকে মনীষীদের ব্যাপারে লিখতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নাম প্রথমেই রাখেন। তো হচ্ছে ওনার আইডলটাই হচ্ছে, উনিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আইডল, ওনাকে মানার মাধ্যমে, ওনাকে অনুসরণ করার মাধ্যমে কিন্তু আমার জান্নাত, ওনাকে পালন করার মাধ্যমে কিন্তু আমার আকীদা সুন্দর হবে। তো আরেকটা জিনিস আমি বলছি যে আজকে আমরা যে সকল দাওয়াতে যাই, সেখানে আমরা কিন্তু যারা মুসলমান রয়েছি ওরা অমুসলিমদের সাথে সংস্পর্শ হওয়ার কারণে বা দুনিয়াদারদের সাথে সংস্পর্শ হওয়ার কারণে আজকে আমরা অনেক হারাম জিনিসও ভক্ষণ করে ফেলি, কিন্তু আমরা জানি না। কিন্তু দেখুন সেটা মডার্ন লাইফের নাম দিচ্ছে। যেমন আমি একটা কথা বলি, আজকে বন্ধু বান্ধবদের পার্টি যেগুলো আয়োজন করা হয় সেই পার্টিগুলোতে তো খাবারও থাকে, সাথে সাথে কিন্তু হারাম জিনিসও থাকে, যেগুলো হারাম পানীয়, হারাম খাদ্য এগুলো থাকে। সেগুলো কিন্তু মুসলমানদের চিন্তার মধ্যে এটা আসতেছে না যে এগুলো তো আমাকে ইসলাম হারাম করেছে, সেটা আধুনিকতার নাম দিয়ে বলছে এগুলো চলে, এখন চলে এগুলা, তো সেগুলো আধুনিকতার নাম দিয়ে আছে। আরেকটা কথা বলা হচ্ছে যে যার পেটের মধ্যে হারামের একটা লোকমা পর্যন্ত থাকবে তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। এখন আমি মুসলমান হয়ে আমি এটা চিন্তা করি, আমি তো একত্রে ইবাদত থেকে দূরে, এটা আমার বদনসিব দুর্ভাগ্য। আর কথা আমি যদি ইবাদত ওয়ালা হয়ে থাকি, আমি যদি নামাজ পালনকারী হয়ে থাকি, তাহলে এটা আমার চিন্তা করার দরকার যে আমি যে হারামটা খাচ্ছি, আমি যে হারামটা গ্রহণ করছি আধুনিকতার নাম দিয়ে, তাহলে আমার শরীরের যে অংশের মধ্যে যে হারামটা মিক্স হচ্ছে এর পরিণাম কি আমাদের দিন কি হবে?
আসলে আমরা এই যে আজকে হারাম হালালকে মানছি না, আজকে আমি আলট্রা মডার্ন হয়ে স্মার্ট হয়ে চলছি, এমন একটা জিনিস যে আমি বাদশাহী পাওয়ার জন্য পড়ে রয়েছি। দেখেন আজকে আমরা বাদশাহীর জন্য পাগল হয়ে গিয়েছি, আজকে রাজত্ব পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, আজকে আমরা ইসলামকে না মেনে নিজের মতো চলে আমি একটা পজিশন দাঁড় করাতে চাচ্ছি। কিন্তু অথচ তখনকার বাদশাহীরা
বাদশাহী ছেড়ে
আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের জীবনকে অনুকরণ করার জন্য নেমে গেছে। যেমন আমরা শুনেছি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এমন জামানার বাদশাহ ছিল আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, তিনি যখন পরিদর্শনে যেত সামনে 40 জন স্বর্ণের তলোয়ার, পিছনে 40 জন স্বর্ণের বল্লম নিয়ে পরিদর্শনে যেত। তো ওই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন একদিন তিনার অভিযান শেষ করে তিনার নরম খাটে শুতে আসলেন, তখন দেখা গেল উপরে একটি কটকট কটকট করে আওয়াজ আসছে। তো তিনি বলতে লাগলো গভীর অন্ধকার রাতে যে উপরে এত কিসের আওয়াজ? তখন এক গায়েবী বাবা আওয়াজ আসলো, জনাব আমার উট হারিয়ে গিয়েছে, আমি উট তালাশ করছি। তখন বলতে লাগলো তোমার এত রাত উট তালাশ হারিয়ে গিয়েছে আর তুমি ছাদে উট করছো, ছাদে কি উট হারিয়ে গেলে উট পাওয়া যায় নাকি? তো বলতে লাগলো ছাদে উট হারালে উট পাওয়া যায় না সেটা তুমি বলছো, আর বলতে লাগলো তুমি কি সে কথা বলছো যে উট পাওয়া যায় না? বলছে হ্যাঁ, উটকে ছাদে হারালে উট পাওয়া যায় নাকি? বলছে এটা তো বোকার মতো কাজ। বলছে আমি যে ছাদে উট খুঁজছি সেটা বোকার মতো কাজ, আর তুমি যে নরম বিছানায় শুয়ে আল্লাহকে খুঁজছো আমার থেকে বেশি বোকার কাজ তুমি করছো না? সে কথাটা শোনার সাথে সাথে তিনি রাতের আর ঘুম হয়নি। তিনি যখন দরবারে গিয়েছেন, দরবারে যাওয়ার পর তিনার সেদিন মন বসছে না, হঠাৎ করে একজন দরবেশ তিনার দরবারে হাজির, আর দরবেশটার এমন এমন রুহানি পাওয়ার ছিল যে কোনো উজির কোনো প্রজা তাকে আটকে রাখতে পারলো না। তখন এসে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো যে আমার এই মুসাফির খানাটা পছন্দ হয়নি। তখন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি একটু রাগান্বিত হয়ে বলতে লাগলো আপনার এটা মুসাফির খানা মনে হচ্ছে, অথচ এটা আমার প্রাসাদ, আপনার কোন খাতিরে মুসাফির খানা মনে হচ্ছে? আচ্ছা এটা আপনার কাছে প্রাসাদ মনে হচ্ছে, বলেন তো এর আগে আপনার সিংহাসনে কে ছিল? বলছে আমার বাবা। বলছে এর আগে কে ছিল? বলছে আমার দাদা। বলছে তারা আজকে কোথায়? বলছে তারা তো আজকে নেই। বলছে যার যেখানে একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়, সেটাকেই তো মুসাফির খানা বলা হয়। এটা বলে তিনি চলে গেল। তখন এই কথাটি নাড়া দিয়ে উঠলো ইব্রাহিম বিন আদহামের অন্তরে। নাড়া দেওয়ার পরে তিনি ওই ছটপট করতে করতে ওই বুজুর্গকে খোঁজার জন্য বের হয়ে গেল। যখন ওই বুজুর্গকে খুঁজতে গেল পেল না, আরো কিছু দূর যাওয়ার পর দেখতে লাগলো ওই বুজুর্গকে, বলতে লাগলো আপনি কে? বলছে আপনার পরিচয় দিয়ে যান। বলছে আমি খিজির আলাইহিস সালাম।
আল্লাহু আকবার।
এটা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। তখন ইব্রাহিম আদহাম ওই বাদশাহী ছেড়ে নিজের শাহী লিবাসকে ছেড়ে চলে গেল তিনি জঙ্গলের মধ্যে। তখন মুশাহেদা এই শরীয়তের জ্ঞান অর্জন করে প্রায় 40 বছর পর তিনি যখন জঙ্গল থেকে আসলো, তিনি পুকুর পাড়ের মধ্যে তিনি ছেঁড়া লেবাস সুন্নত আদায় নিয়তে শিলে পড়তে লাগলো। তখন একজন আমির হেঁটে যাচ্ছিল। আমির বলতে লাগলো, অন্তর অন্তর বলতে লাগলো যে এই ইব্রাহিম বিন আদহাম কেমন কেমন, সে রাজার হালত ছেলে আজকে ফকিরের হালত ধরেছে, তার মতো কি বোকার হতে পারে? এই কথাটা শোনার পর ইব্রাহিম বিন আদহাম যে সুইটি ছিলাইতে ছিল, তখন দিনের সামনে একটা নদী ছিল, ওই নদীর মধ্যে সুইটি ফেলে বলতে লাগলো হে নদীর মাছ আমাকে আমার সুইটি তুলে দাও। তখন ওই আমির বলতে লাগলো হায় হায় তাকে তো আমি বোকা বলেছি, সে তো পাগল হয়ে গিয়েছে। তখন এই কথা বলতে না বলতে নদীর যতগুলো মাছ ছিল সকলে তাদের মাছগুলা তাদের মুখে একটি করে স্বর্ণ নিয়ে উঠে গেল। ইব্রাহিম বিন আদহাম বলতে লাগলো এ নদীর মাছ শুনে রাখো, আমার স্বর্ণের সুই দরকার নেই, আমি যে সুইটি ফেলেছি সেই সুইটি আমাকে এনে দাও। তখন একটি ছোট মাছ ওই ছোট ছুইটি নিয়ে পারে রেখে দিয়ে চলে গেল। তখন ইব্রাহিম বিন আদহামের এই অবস্থা দেখে ওই আমিরটি অবাক হয়ে গেল, আর স্তম্ভ হয়ে গেল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দেখতে লাগলো। আর ইব্রাহিম বিন আদহাম তখন বলতে লাগলো দেখো আমার ওই রাজত্ব ভালো ছিল না এ রাজত্ব? যে আজকে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত উপর আমল করছি, তখন আমাকে শুধু এই প্রাসাদের মানুষ মানতো, এই কমের মানুষ মানতো, আর আজকে সমগ্র মখলুকাত আমাকে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মিরাজ ভাই খুব সুন্দর আলোচনা করেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আরো কিছু আলোচনা করবো আমরা। আর একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে নিব, যেটাতে আমরা আশিকান রসুলের ঘটনা শ্রবণ করে থাকি। আসলে আমরা সেই সেগমেন্টটি আমাদের অনুষ্ঠানে সামিল করি। জি, আশিকান রসুলের 130টি ঘটনা।
আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকট এসেছি। হযরত সাইয়েদুনা দাউদ বিন আবু সালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তাজেদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান আস্তানায় একদিন খলিফা মারওয়ান আসলো। তিনি সেখানে এক ব্যক্তিকে নূরানি কবরে মুখ রাখতে দেখে তার গায়ে হাত রেখে বললেন, তুমি কি জানো যে তুমি কি করছো? লোকটি হ্যাঁ জানি বলেই তাকে তার দিকে তাকালেন। তিনি দেখলেন যে ইনি হচ্ছেন মাহবুবে খোদা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত সাইয়েদুনা আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মহান দরবারে উপস্থিত হয়েছি, কোনো পাথরের কাছে আসেনি, আর আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে এই কথা ইরশাদ করতে শুনেছি যে তোমরা কখনো দিন নিয়ে কান্না করবে না যতদিন পর্যন্ত ওই দিনের ধারক বাহকরা দিনের উপযুক্ত থাকবে, কিন্তু সে সময়ে অবশ্যই কান্না করবে যখন এর ধারক ও বাহকরা অনুপযুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ মারহাবা, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক হওয়ার সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম মডার্ন লাইফ ও ইসলাম, ইসলাম আমাকে কি বলে আর আমরা কোথায় যাচ্ছি সে ব্যাপারে কথা বলছিলাম। এখন আমি মিরাজ ভাই থেকে বলবো, যেহেতু সময় শেষের দিকে, আপনি শেষ মাদানী ফুল মাদানী চ্যানেলের দর্শকদেরকে কি দিবেন?
শেষ মাদানী ফুল বলতে আমি এটাই দিব, আসলে মাদানী চ্যানেলে যারা আমাদেরকে দেখছেন, যদি মা বাবা দেখে থাকেন, তাহলে আমি বলবো ছেলে হাতের নাগালে যাওয়ার আগে তাদেরকে সন্তানকে সঠিক শিক্ষা দান।
একটা কথা খুব সুন্দর নিগ্রাহ সুরা বলেন, বলে যে পানি যখন মাথার উপর চলে যায় তখন পানির উপর থেকে কেউ আওয়াজ দিলে পানির নিচের ব্যক্তি শুনবে না। অর্থাৎ পানি যদি আমার মাথার উপর থাকে আর পানির উপর থেকে যদি কেউ আমাকে কোনো উপদেশ দেয়, কেউ আমাকে বকা দেয়, আমি তো শুনবো না। তাই পানি আমার মাথার উপর যাওয়ার আগে আমাকে বলেন, তাহলে যাতে আমি শুনতে পারি। অর্থাৎ এটা বলতেছে সন্তান বিগড়ে যাওয়ার আগে তাকে বুঝান, বিগড়ে গেলে আর সে বুঝবে না, তার আপনার উপদেশ সে গ্রহণ করবে না।
লাস্ট কথা এটাই বলবো, তো এরপরে এটাই বলবো, বোঝানো দরকার। আসলে বোঝানোর তরিকাটাও সুন্দর হওয়া দরকার, সুন্দর আদব নিয়ে হওয়া দরকার। রাগান্বিত হয়ে কাউকে কখনো বোঝালে সে বুঝবে না, তাকে সুন্দর ব্যবহার দিয়ে, সুন্দর আখলাক দিয়ে যখন আমরা বুঝাবো। আর এই বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ আজ্জাল আমরা যদি কিছু অধ্যয়ন করি, কিতাব পড়ি, আমরা যদি পুস্তিকা পড়ি, তাহলে আমাদের কিছু ইসলামিক সম্পর্কে আরো জ্ঞান অর্জন হবে, এই অনুযায়ী আমরা আমল করতে পারবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে সুন্নতের উপর আমল করলে যে সবগুলো পাবো, দুনিয়া আমাদের ফুলশ্রুতি হবে এবং আখিরাতও আমরা নজর পাবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আসলেই সত্য, আমরা ইসলাম যা বলছে আমরা তা মানার চেষ্টা করি, আমাদের দুনিয়াও আখিরাত সুন্দর হয়ে যাবে। আসলে তো আমাদের দুনিয়াতে আসার মাকসাদই এটা যে আমরা যাতে আল্লাহকে রাজি খুশি করতে পারি, তাই না? আমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে না পারি তাহলে দুনিয়াতে আসার কোনো উদ্দেশ্যই সফল হবে না। আপনি যদি দুনিয়াতে এসেছেন আবার দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা সত্য, এটা হক। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুসাদ গ্রহণ করতে হবে। এখন আপনি যদি দুনিয়াতে এসে আধুনিকতার নাম দিয়ে ইসলাম থেকে সরে যান বা আল্লাহ তাআলা নাফরমানিমূলক কাজগুলো করেন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করছেন। আর আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার ফল এটা কি হবে, পরিণাম কি হবে, সেটা কিয়ামতের দিন আপনি অনুভবও করতে পারবেন না। আর এর ফল যে কতটুকু কষ্টদায়ক হবে, অর্থাৎ এর কারণে আপনাকে জাহান্নামেও যেতে হতে পারে। তো এই আধুনিকতার নাম দিয়ে দয়া করে আপনারা ইসলাম থেকে সরে যাবেন না, ইসলাম যা বলেছে তা মানার চেষ্টা করবেন, ইসলাম যেভাবে আমাকে চলতে বলেছে সেভাবে চলার চেষ্টা করবেন, এবং সর্বোপরি আপনারা সবাই এবং আমরা সবাই যাতে আমাদের একজনই আইডল হয় সেটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে কি রূপ সফলতা অর্জন আপনি করতে পারবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম. Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.